ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নাতে রাসুল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজানু হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোয়ারার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে নাতে রাসুল পড়ব এবং শুনব ইনশাআল্লাহ।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি শোয়েব
আলহামদুলিল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف حضرت سيدنا عمر فاروق اعظم رضي الله تعالى عنه উনি বলেন এভাবে, নিশ্চয় দোয়া জমিন ও আসমানের মধ্যে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা হয় না, ওই দোয়া আসমানের দিকে আর উঠতে পারে না। দোয়া কবুলিয়াতের জন্য দরুদ শরীফ পড়ার তাগিদে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলতেছেন, দোয়ার মধ্যে যদি দরুদ শরীফ পাঠবিহীন দোয়া করা হয়, এটা আসমানে জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে। তো এটা যদি মওলার দরবারে যদি কবুল করাতে চাই, তাহলে আমরা যেন দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা কয়েকটি ভালো ভালো নিয়ত করি, কারণ হাদিস শরীফে আছে বান্দার নিয়ত তার আমল থেকে উত্তম। তো আমরা নিয়ত করে ইজতেমা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই ইজতেমাতে অবস্থান করব ইনশাআল্লাহ। ইলমে দ্বীনের যে আলোচনা হয় নিজে আমল করে এর দাওয়াত অপর ইসলামী ভাইয়ের কাছে পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকানো থেকে, অন্য মনস্ক হওয়া থেকে, কে আসলো কে গেল মানে বেকিয়ালি হওয়া থেকে, মোবাইলে SMS পড়ে বা কথা বলে বলে এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বয়ান আখেরাতের চিন্তা ভাবনা, পরকালের চিন্তা ভাবনা, পরকালের চিন্তায় চিন্তিত হওয়া, পরকালের চিন্তায় নিজেকে জাগ্রত করা ইনশাআল্লাহ এই বিষয়ে আজকের এই বয়ান। তো মাদানী জেলে দর্শকবৃন্দ, আপনার কাছেও আবেদন, আপনিও মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করেন, কারণ আমরা ফরকালে দিকে সবাই খুব দ্রুত এগিয়ে যাচ্ছি। সবাই দেখতে দেখতে একের পর এক ফরকালে যাচ্ছি, অর্থাৎ মৃত্যুবরণের পর আমাদেরকে ফরকালে যাত্রা শুরু হয়ে যাচ্ছে। একের পর এক আমরা এই পথের প্রতীক হচ্ছি। তো পরকালের চিন্তা ভাবনা কেমন হওয়া চাই, কি ধরনের হওয়া চাই, এই সম্পর্কে আজকের এই বয়ান আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। মাকতাবাতুল মদিনার একটা কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে একটা ঘটনা এভাবে বর্ণনা করা হচ্ছে, একজন নেককার ব্যক্তি আরেকজন তার নেককার বন্ধুর সাক্ষাতের জন্য ওই বন্ধুর বাড়ি বসরা উদ্দেশ্যে সফর করে, অর্থাৎ ওই বন্ধুর কাছে গিয়ে হাজির হয়। একজন নেক ব্যক্তি অপর নেক ব্যক্তির সাক্ষাতে, বন্ধুর খবর নেওয়ার জন্য। যখন ওই নেককার বন্ধুর ঘরে পৌঁছল, দেখল বন্ধুর অবস্থা খুব শোচনীয়, মানে সে খুব অসুস্থ, মনে করেন মতের পথে যাত্রী, মানে সেই জীবনের শেষ প্রান্তে। বন্ধুর এ অবস্থা দেখলেন, দেখা গেল ওই নেককার বন্ধুর চতুর্দিকে তার মা, তার বাপ, তার স্ত্রী, তার সন্তান সবাই কান্না করতেছে। সবার চেহারার মধ্যে, অর্থাৎ আপন আত্মীয় স্বজন যার রক্তের বাঁধন যাকে আমরা বলি, এই ধরনের সবার চেহারায় ফিতার বিচ্ছেদের বেদনা বেশি উঠছে, সবাই হতাশার মধ্যে আছে। তখন এই নেককার বন্ধু তার অসুস্থ মৃত্যুর পথে যাত্রী নেককার বন্ধুকে জিজ্ঞাসা করল, আপনার অবস্থা এখন কেমন, আপনি এখন কেমন আছেন? তখন এই মৃত্যুর শয্যায় সজ্জিত, জীবনের শেষ মুহূর্তে যার অবস্থান, সে বলল, আমার লাগতেছে এমন, আমার শরীরের ভিতর যেন পিঁপড়া চলাফেরা করতেছে। আপনি দেখবেন সামান্য আমাদের শরীরে যদি ব্যথা করে বা কুচলি হয়, আমরা বরদাশ করতে পারি না। আর এই ব্যক্তি বলতেছে, আমার মনে হচ্ছে যেন আমার শরীরের ভিতর পিঁপড়া চলাফেরা করতেছে। এই কথা শোনার সাথে সাথে ওই নেককার বন্ধুর আব্বা কান্না করতে লাগলো, মানে ছেলের এই অবস্থায় দেখে স্বাভাবিক একজন বাপের কান্না আসতে পারে সন্তানের এই অন্তিম মুহূর্তে। যখন আব্বা কান্না করতে লাগলো, এই নেককার মৃত্যুর শয্যায় সজ্জিত সন্তান বলল, আব্বা জান, আপনি কেন কান্না করতেছেন, আপনার কান্নার কারণটা কি? তখন আব্বা পিতা কি জবাব দিল, বলল, বেটা, তোমার বিদায়ের দুঃখে আমাকে কাঁদাচ্ছে, কেন আমি বাপ, আমার সামনে তোমার বিদায় হচ্ছে, তোমাকে দেখে আমি কান্না করতেছি। তোমার মৃত্যুর পর বাপ বলতেছে সন্তানকে সম্বোধন করে, বেটা, তোমার মৃত্যুর পর আমাদের কি হবে? এরপর তার, আল্লাহ আল্লাহ, তার মা, তার সন্তান, তার স্ত্রী সবাই কান্না করতে লাগলো, মানে তার চতুর্পাশে যারা রয়েছে সবাই কান্নায় রত। তখন এই নেককার মৃত্যুর শয্যায় সজ্জিত বন্ধু এক এক করে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো, আপনি কেন কান্না করতেছেন? তার মাকে জিজ্ঞাসা করলো, এ আম্মা জান, আপনি কেন কান্না করতেছেন, আপনার কান্নার কারণ কি? আমাদের দেশেও আছে স্বাভাবিক, মার সামনে যদি সন্তান মৃত্যুর শয্যায় সজ্জিত হয়, মা তো কান্না করবে, ওই মাও কান্না করতেছে। তখন মা বলল, বেটা, তুমি আমার কলিজার টুকরা, তোমার বিরহের বেদনায় আমাকে কাঁদাচ্ছে, তোমার বিচ্ছেদে আমি কান্না করতেছি, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তো একজন মা বলতেছে, আমি বাচ্চা তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? এরপর স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার কান্নার কারণ কি, কেন তুমি কান্না করতেছো? আপন স্ত্রী বলল, আপনি ছাড়া তো আমার জীবন বৃথা, মানে আমি কাকে নিয়ে বাঁচবো, আপনি তো আমার থেকে বিদায় নিচ্ছেন, আপনার বিদায়ের কষ্টে আমার অন্তর ক্ষত বিক্ষত, এই জন্য কান্না করতেছি। এরপরে নিজের সন্তানকে ডাকলেন, বেটাকে বললেন, সন্তান, তুমি কেন কান্না করতেছ, তোমার কান্নার কারণ কি? তখন ওই মৃত্যুর পথে যাত্রীর সন্তান জবাব দিল, আব্বা জান, আমি কান্না করতেছি, আপনি এখন নিঃশ্বাস ত্যাগ করলে আমরা এতিম হয়ে যাব, আমাদের মাথার উপর থেকে পিতার হাত, পিতার ছায়া চলে যাবে, আমাদের কি হবে, আমাদের কি অবস্থা হবে, আপনি বিহীন, এই জন্য আমরা কান্না করতেছি। এই যে একটা দৃশ্য, এই যে একটা অবস্থান, এটা হয়তো আমাদের সবার মাঝে হয়, সবার পরিবারে হয়, কারণ সবার সামনে এই ঘটনা ঘটতেছে। এই নেককার ব্যক্তি, এই মৃত্যুর শয্যায় সজ্জিত ব্যক্তি সবার মন্তব্য কথা শোনার পর কি বলল, আমরা একটু মনের কান দিয়ে শুনি। মাদানি চ্যানেল দর্শকবৃন্দ, আপনাকেও বলি, মৃত্যুর পথের যাত্রী এই জীবনের শেষ অন্তিম শয্যায় তার পরিবার পরিজনকে কি কথা বলে যাচ্ছে, আমরা একটু শুনি। আমরা কি এভাবে কখনো চিন্তা করেছি? ইনি এখন যে কথাগুলা বলতে যাচ্ছে, উনি সবাইকে উদ্দেশ্য করে বলল, সবার দিকে, বাপ সবাইকে, তার ওই সফর করে আসা বন্ধুকে বলল, বন্ধু তুমি আমাকে একটু বসাও, আমি একটু বসবো। বন্ধু তাকে বসালো, সবাইকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলল। এভাবে কি বলল, তোমরা সবাই আমার জন্য কান্না করতেছো না, দুনিয়ার জন্য কান্না করতেছো। এই মতের যাত্রী ইনি বলতেছেন, তোমাদের মধ্যে সবাই আমার জন্য নয়, বরং আপন আপন সুযোগ সুবিধা শেষ হয়ে যাচ্ছে এই জন্য কান্না করতেছ। এই নেককার ব্যক্তি অন্তিম সজ্জায় এই কথাটা বলতেছে। আজকেও হতে পারে এরকম আছে। আরো বলতেছে, তোমাদের মধ্যে এমন কে আছো, মানে আমার বাপও আছে, আমার ভাইও, অর্থাৎ আমার স্ত্রীও আছে, আমার সন্তানও আছে, আমার মাও আছে, এখানের মধ্যে কে আছো এই জন্য কান্না করতেছো? কারণ মৃত্যুর পর আমার কি হবে কবরে? মানে মা তুমি কি এই জন্য কান্না করতেছো আমার সন্তানের এখন কি হবে কবরে? এই স্ত্রী তুমি কি এই জন্য কান্না করতেছো আমার স্বামীর কি হবে এখন কবরে? এই সন্তান তুমি কি এই জন্য কান্না করতেছো আমার বাপের কি হবে এখন কবরে? এই বাপ তুমি কি এই জন্য কান্না করতেছো আমার ছেলের কবর এখন কি হবে? বলতেছে আরো, খুব তাড়াতাড়ি আমাকে অন্ধকার, ভয়ানক, গর্ত কবরে রাখা হবে। তোমাদের মধ্যে কেউ কি এই জন্য কান্না করতেছ না? এরপর মনকির নকির সওয়াল করবে, আমি তাদের প্রশ্নের সম্মুখীন হব, তোমাদের মধ্যে কেউ কি এই কারণে কান্না করতেছ? আমি কি মনকির নকিরের সওয়ালের জবাব দিতে পারবো কি পারবো না? এই জন্য এই টেনশনে কি কান্না আসতেছে না? আরো বলতেছে, পরকালীন আমার যে কষ্ট এর কারণে কি তোমরা কাঁদতেছ? কারণ একজন বন্দা যখন কবরে যায়, সে যদি নেককার বন্দা হয়ে যায় তাহলে তো তার জন্য ওয়েলকাম, আর যদি গুনাগার হয় তার জন্য মুসিবত। যখন এই কথাগুলা বলার পর সেই মৃত্যুর সজ্জায় নেককার ব্যক্তি একটা চিৎকার দিয়ে, অর্থাৎ তার নিঃশ্বাস, তার শেষ নিঃশ্বাস সেই দুনিয়া থেকে ত্যাগ করে ইন্তেকাল করে যায়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, এই যে একটি ঘটনা, এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা আছে? এখানে আমাদের পরিবার পরিজন, আমরা যারা একটা ঘরের বাসিন্দা, আমি কি কখনো এই যে কথাগুলির জন্য কখনো চিন্তা করেছি, আমার বাপকে আমি যে কবরে রাখতেছি এখন আমার বাপের কি হবে, এই জন্য কি আমি কান্না করেছি? হয়তো কান্না আসছে, আমার বাপ ছিল, যখন চাইতাম যা চাইতাম দিল খুলে দিত, আজকে কার কাছে চাইব? আমার যখন যা জরুরত বাপ পূর্ণ করে দিত, এখন তো বাপ মারা গেছে, আমার কি হবে? হয়তো বোন এই জন্য কান্না করে, যখন অভাবে অনটনে মুসিবতে ভাইয়ের কাছে হাত পাততাম, ভাই আমাকে সাথে সাথে পূর্ণ করে দিত, এখন কার কাছে চাইব? এই জন্য কান্না করে। অনেকে বলে, এখন আমার কি হবে, ভাই তুই ছিলি সব, আমার দেখাশোনা করতি, এখন আমার কি হবে? তাহলে বোঝা যাচ্ছে, সন্তান বলি, ভাই বলি না কেন, মা বলি, বাপ বলি বা স্ত্রী বলি, যাকেই নি না কেন, সবাই মতের যাত্রী, কবরের পথের পথিক, যার জন্য কান্না করে বেসিকলি সবাই নিজের স্বার্থের জন্য কান্না করে, সবাই নিজের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই জন্য কান্না করে। আর যদি সত্যি হতে আমার বাপের কি হবে, এই কান্নায় যদি কোনো সন্তান সত্যি কান্না করত, তাহলে ওই সন্তান তার মা বাপ যারা আজকে কবরের বাসিন্দা তাদেরকে কখনো কষ্ট দিত না। কারণ একজন সন্তানের আমল নামা, সে ভালো কাজ করে না খারাপ কাজ করে, এগুলা তার মৃত মা বাপের কবরে তাকে দেখানো হয়। এই দেখো তোমার ছেলে কি করতেছে, এই দেখো তোমার ছেলে সুর না ডাকাত না দুর্নীতিবাজ না দুই নাম্বার, সব মা বাপকে কি করা হচ্ছে, হাইলাইট করে দেখানো হচ্ছে। তা আমি আপনি যারা সত্যিকার অর্থে বাপকে অর্থাৎ সন্তান বাপকে বা বাপ সন্তানকে যে যাকে ভালোবাসি, ভালোবাসাটা কতটুকু একটু চিন্তা করি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, বাস্তব এটাই, বন্দা যদি গুনাগার হয় তাহলে জাহান্নামের আজাব ওই বন্দার জন্য বড় কঠিন, বড় ভয়ানক, বড় মুশকিল, তার জন্য এটা একটা সময়। এই জন্য দুনিয়ার পরীক্ষায় তো আমরা সবাই টেনশন, আরে আমার ছেলের পরীক্ষা সে যেন ফাঁস হয়ে যায়, দোয়া করো। মা বলে আমার ছেলের পরীক্ষা ফাঁস হয়ে যায় যেন দোয়া করো, তার প্রস্তুতির জন্য তার সমস্ত যত্ন খবর, তার যত যত গাইডলাইন দরকার সব দেওয়া হয়। কিন্তু কখনো কি একবারও চিন্তা করলাম কবরের পরীক্ষায় ফাঁস করার জন্য, কবরের পরীক্ষায় কামিয়াবি হওয়ার জন্য, আখেরাতের টেনশন থেকে বাঁচার জন্য এই ধরনের কখনো কি ফিকরে আখেরাত, আখেরাতের ভাবনা, আখেরাতের চিন্তা আমাদের মাঝে কি জেগে উঠছে? উঠে নাই। কবে জেগে উঠবে? আমরা তো সবাই গতানুগতিক সাময়িক বুক বিলাসীর সামান হয়তো জমা করার কাজে ব্যস্ত। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আমাকে আপনাকে কবরের পরীক্ষা সম্মুখীন হতে হবে, আমাকে আপনাকে অন্ধকার কবরে সাইতে হতে হবে, যেতে হবে, কেউ নাই। এই জন্য সবাই নিজের চিন্তা করি, আমার আখেরাত কি হবে? কিতাবে আছে আখেরাতের চিন্তা, কিছুক্ষণ আখেরাতের চিন্তা 60 বছরের নফল এবাদত অনেক অনেক এবাদত থেকে উত্তম। আমরা কি আখেরাত নিয়ে চিন্তা করি সত্যিকার অর্থে? যে বা যাহারা আখেরাত নিয়ে চিন্তা করে, যার এই চিন্তাটা রয়েছে আমার প্রতি কদমের জবাবদিহিতা আছে, তাহলে সে কখনো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নারাজ হয় এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে অগ্রসর হতে পারে না। আজকে দেখেন আমাদের মাঝে একটা জিনিস যেটা দেখায়, যেটা মানুষের আছে, আরে করে নাও পরে যেটা হয় দেখা যাবে, একটু চিন্তা করি তাদের ব্যাপারে। আল্লাহর পাক কোরআনের বনি ইসরায়েলের সুরার 36 নং আয়াতের কিছু কথা এই ধরনের বলে, যেটা কানজুল ইমানের অনুবাদ এই ধরনের, নিশ্চয় কান চোখ অন্তর অর্থাৎ হৃদয় এই সবগুলির ব্যাপারে কৈফিয়ত তলব করা হবে, অর্থাৎ জিজ্ঞাসাবাদ করা হবে। আমার এই চোখ, আমার এই কান, আমার এই অন্তর, তিনটা জিনিস মানুষের শরীরে অতপুত জড়িত। আয়াতের তফসিরে এভাবে আছে, তফসিরে কুরতুবীর মধ্যে, অর্থাৎ তার এই তিন জিনিসের ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, চোখের ব্যবহার, কানের ব্যবহার, অন্তরের ব্যবহার। যেমন অন্তর থেকে জিজ্ঞাসা করি আমি আপনি, আমরা কি চিন্তা ভাবনা করি? আমার মনের খবর কেউ জানে না, রব তাআলা তো জানে। আমি কারো সম্পর্কে ভালো ধারণা করি না খারাপ ধারণা করি, কাকে কেমন কিভাবে চিন্তা করি সব আল্লাহ ভালো জানে, এগুলার কি জবাবদিহিতা? এরপর এই চোখ, আজকে তো চোখ মাগনা ফ্রি পেয়ে গেলাম, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করা হোক চোখের দাম কত। কেউ যদি দুনিয়ার দিয়েও যদি চোখ পাওয়া যেত সেই চোখ নিয়ে নিত, দুনিয়া দিয়ে দিত, চোখের এত বেলু। কিন্তু আমরা এই আল্লাহর এই নিয়ামতটাকে আল্লাহ তাআলা সন্তুষ্টি মোতাবেক কাজে বিয়াই করি না? যারা তো মাদানী চ্যানেল দেখে ওয়েলকাম, আর যারা এই চ্যানেলটা বাদ দিয়ে সিনেমা দেখে তার জন্য তো বরবাদ। যারা মাদানী চ্যানেল দেখার পরিবর্তে নাচ গান ড্রামা দেখে তার জন্য তো বরবাদ। যারা জায়েজ দৃশ্য মক্কা মদিনার বা মাদানী চ্যানেল যেটাই আছে যেটা দেখা জায়েজ, এগুলা দেখা ছাড়া যদি অন্য কিছু দেখে, আপনি ফিল্ম দেখেন নাই কিন্তু বেগানা মহিলা দেখছেন, আপনি হয়তো ড্রামা দেখেন নাই হয়তো বেগানা মহিলার পিকচার দেখছেন, পোস্টার দেখছেন, অনেক কিছু হতে পারে। তো এই চোখের জবাব আমাকে আপনাকে দিতে হবে, এই চোখ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিন্তু আমরা চোখটাকে কি হিফাজত করি? কারণ আখেরাতের চিন্তা ভাবনা যদি থাকতো তাহলে চোখ অটোমেটিক কি হয়ে যেত, নত হয়ে যেত। এখন তো চোখ তো দুনিয়ার লাল রঙিন স্বপ্ন কে দেখার জন্য হয়তো উৎসাহ বেশি পায়, বাঁচা দরকার। এই চোখটাকে জায়েজ পন্থায় কি করি ব্যবহার করি, আর হারাম রাস্তা থেকে চোখটাকে বন্ধ করে নি। এবার আসেন কান, কান সম্পর্কে তো জিজ্ঞাসা করা হবে, আপনি কি শুনছেন, আমি কি ফর নিন্দা শুনলাম, না গীবত শুনলাম, না হারাপ গান বাজনা শুনলাম। এখন তো সবাই এমন হয়ে গেছে, কয় গান না শুনলে ঘুমও আসে না, কয় সফরও গান, স্টিমারও গান, বিমানও গান, রাগ করি আর না কিও, এই গান শোনা অবস্থা যদি কেউ মারা যায় তার হালত কি হবে, তার অবস্থা কি হবে? কিয়ামতের অনেকগুলো আলামত আছে, অনেকগুলো আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে গান বাজনা, গায়ক গায়িকা। আচ্ছা গায়িকাদের এই গান এগুলা বেড়ে যাবে। এখন মুসলমানের কি হয়েছে, আল্লাহ সবাইকে হিফাজত করুক, যে কোনো অনুষ্ঠানে বলে গান বিভিন্ন নামে। ও ভাই আমি মুসলমান, আপনি কোথায় যাচ্ছেন, একটু তো খবর নিজেকে চিন্তা করে নিয়ে। আজকে আমি যে কান দিয়ে হারাম শুনতেছি গান, এই গান শোনার কারণে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, যারা এই কান দিয়ে হারাম শুনে হাদিসের কুরাসা, তাদের কানের মধ্যে উত্তপ্ত অগ্নি, উত্তপ্ত গরম সীসা, সীসা দেখছেন, সীসা দেখছেন, সীসা চিনেন, যারা জেলে জাল ধরে এরাও সীসা ব্যবহার করে, বিভিন্ন কাজে সীসা ব্যবহার হয়ে থাকে, ওগুলা গরম করে ঢেলে দেওয়া হবে। একটা কানের ছিদ্রের ভিতর যদি একটা পিঁপড়া ঢুকে বা পোকা ঢুকে বা সামান্য গোসল করলে উল্টা পুল্টা যদি একটু পানি ঢুকে যায়, আমরা কি বরদাস্ত করতে পারি? বরদাস্ত হয় না। তো চোখের ব্যাপারে, কানের ব্যাপারে, সব ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কিন্তু আখেরাতের চিন্তা নাই, শুধু আছে কি করে যাও, পরে দেখা যাবে। হো ভাই কি পরে দেখা যাবে, আপনার আমার কোনো প্রিপারেশন নাই, কোনো প্র্যাকটিস নাই, পরীক্ষায় কেন্দ্রে গেলাম, কি ফাঁস সম্ভব? অসম্ভব। হয়তো দুনিয়াতে হয়তো টাকা দিয়ে কি জিপিও পাওয়া যায়, এফএলএস পাওয়া যায় ঘুষ দিয়ে, কিন্তু কবরের পরীক্ষায় এগুলার কোনো চিন্তা ভাবনা তো দূরের কথা, কোনো এগুলার বিন্দুও নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। দেখেন প্রিয় স্থানীয় ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আরেক একটি কি তফসিরে এই ধরনের আছে, মানুষের অন্তর, অন্তরের কাজ অর্থাৎ অন্তরের কারণও, অন্তরের চিন্তা ভাবনার কারণও কি সেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন কি কি কারণে অন্তরের গুনগুনানির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, যেমন কোন গুনাহ করার দৃঢ় ইচ্ছা প্রকাশ, আমি এটা করব, আর বাতেনি অনেকগুলো বিমারি আছে, খুব কাউকে ফেলে আমি মেরে ফেলব, কারো বিরুদ্ধে খুব আক্ষেপ, মানে তারে ফেলে আমি বদলা নেব, আবার আছে হিংসা, মানে জ্বলে যাচ্ছে ভিতরে ভিতরে দেখা যাচ্ছে না, এটাকে অন্তরের বিমারি বলা হয়, আবার আছে অন্যের সাথে নিজেকে সর্বদা আমি উত্তম। আজকে আমাদের দেশে সমস্ত দুনিয়ার বড় একটা ভাইরাস, সমস্ত মুশকিলাতের বড় একটা কারণ এটাও আছে, সবাই আপন আপন অবস্থানে নিজেকে বলে আমি বেস্ট, তুই কি জানো, তুমি কি জানো, আমি জানি, আমি উত্তম, ঘরের কর্তা বলে আমি উত্তম, ছোট ভাই বলে আমি উত্তম, তার ছোট ভাই বলে আমি উত্তম, সমাজের সর্দার বলে আমি উত্তম, ওই বলে আমি উত্তম, একে অপরে শুধু প্রতিযোগিতা, আমি উত্তম। ও ভাই আমি উত্তম না আপনি উত্তম একটু চিন্তা করার দরকার। ওই ব্যক্তি মুমিন যে সর্বদা অপরকে নিজে থেকে উত্তম মনে করে। আর আমি যদি নিজেকে উত্তম মনে করি, আমি ভালো, আমার চাইতে ভালো আর কেউ নাই, আমার চাইতে বড় আর কেউ নাই, তাই শয়তানি অভ্যাস, এই শয়তানি অভ্যাস থেকে বাঁচার জন্য চিন্তা ফিক্রে আখেরাত দরকার। আখেরাতের চিন্তা আমার কি হবে, দুনিয়ায় হয়তো অনেক বড় আপনি মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট বা মালদা আপনার বেলু, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো জানে আমাদের অবস্থান কোথায়। এই জন্য আমরা সর্বদা আখেরাতের চিন্তা করি, নিজেকে তুচ্ছ, মানে আমার মতো তুচ্ছ আর কেউ নাই। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, মনের কিয়াল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাকিমুল উম্মত মুফতিয়ার আহমদ খান নাইমি রহমতুল্লাহ আলাই উনিও আরো বলেন, অন্তরের খারাপ চিন্তা ভাবনা, মনের খারাপ আকিদা আকিদা ব্যাপারও জিজ্ঞাসাবাদ করা হবে। উপরে আপনি নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ প্রেমিক সব আছে, ভিতরে নাই, অনেক বেজার আছে, তো এই ধরনের ব্যাপারও কি করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। জাহিরি বাতিনি, অর্থাৎ আমার অন্তরে এবং বাইরে প্রতিটি অঙ্গ সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। জায়েজ কাজ করলাম না না জায়েজ কাজ করলাম জিজ্ঞাসা করা হবে। সেই জন্য আখেরাতের চিন্তা যদি একটু চিন্তিত হই, প্রতিটি পদক্ষেপে আমার জন্য সুন্দর হবে, যে আমি যে এই কাজে যাচ্ছি, এই যাওয়ার ক্ষেত্রে আমাকে কি আল্লাহ পাকড়াও করবেন না পুরস্কার দান করবেন, এইটা চিন্তা করা হচ্ছে আখেরাতের চিন্তা। এই চিন্তাকে আমাদের মনে বেশি উঠে আজকের দিনে কি কার কার এই ধরনের কোন চিন্তা বেশি উঠছে? সকাল থেকে এই এশা অবধি অনেক কাজ করলাম, করার আগে কি একবারও চিন্তা করছি এই কাজটা কি আল্লাহ তাআলা সন্তুষ্টিজনক না আল্লাহ অসন্তুষ্টি হবে, কখনো কি চিন্তা করছি? হতে পারে কেউ চিন্তা করি নাই। চিন্তা করি, দাওয়াত ইসলামী এটাই চায়, আমি আপনি করার আগে ভাবি, অর্থাৎ করার আগে চিন্তা করি, করার পরে যেন আফসুস না করি, ভাবিও করিও কাজ করিয়ে ভাবিও না, করার আগে চিন্তা করি এটা আমি করব কি না, এই সময়টা যে আমি আড্ডায় দিচ্ছি, গল্প গুজবে দিচ্ছি, রং তামাশায় দিচ্ছি, খেলাধুলায় নষ্ট করতেছি, এটা আমার পরকালে, আমার মতের পরে এটা কি আমার উপকারে আসবে না এটা আমার আজাবের কারণ হবে, একটু চিন্তা করি, ভালো করে চিন্তা করি। এই চিন্তায় যদি সর্বদা বেদিত থাকতে পারি তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো। কিতাবে আছে তো হাসান বসরি রহমতুল্লাহ আলাই শুধু পরকালের চিন্তায় উনাকে প্রায় লাগাতার 40 বছর কেউ হাসতে দেখে নাই, শুধু আখেরাতের চিন্তা, মানে আমার কি হবে, মানে নিজের চিন্তায় ব্যস্ত, আমরাও চিন্তা করি আমার কি হবে। বন্দা মরার আগে আল্লাহ তাআলার দরবারে সুযোগ আছে মওলাকে রাজি করার, মরার পরে সুযোগ আর নাই। আল্লাহ তাআলা আল্লাহর পাক কালামের মধ্যে এভাবে ফরমান, কানজুল ইমান থেকে অনুবাদ সূরা মুমিনের 115 নং আয়াত কি বলতেছে আল্লাহ, কানজুল ইমানের অনুবাদ, তবে তোমরা কি এই কথা মনে করেছ যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আল্লাহ বলতেছে তোমাদেরকে আমার দিকে কি প্রত্যাবর্তন করতে হবে না, আমরা কি আল্লাহর দিকে ফিরে যাব না, আল্লাহ নিজে প্রশ্ন করতেছে তোমাদেরকে কি আমি অনর্থক সৃষ্টি করলাম, এমনি সৃষ্টি করলাম, অনর্থক সৃষ্টি করে নাই, আল্লাহ বলতেছেন এভাবে আমি জিন ও মানবকে এই জন্য সৃষ্টি করেছি যে আমার এবাদত করবে, শুধু আল্লাহর এবাদত করব এই জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। এখন আমি আপনি একটু ভালো করে খেয়াল করি, আমরা কি আল্লাহর ইবাদতে আসি না নাফরমানের দিকে আসি, আমরা একটু খেয়াল করি, আমরা কি আখেরাতকে সুন্দর করার কাজে আসি না দুনিয়াকে ডেকোরেশন সুন্দর করার কাজে আসি। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে বোঝা যাবে সবাই বড় বড় বিল্ডিং বাড়ি গাড়ি বড় বড় অট্টালিকা ব্যাংক ব্যালেন্স দুনিয়ার সম্পদ বাড়ানোর কাজে আসে, হাদিস শরীফে আছে তো এই ধরনের কথা, আমার নবী বলতেছে তোমাদের কি লজ্জা হয় না যে সম্পদ জমা করো সেটা তো খেতে পারবে না, আপনি দেখবেন মানুষের ব্যাংকের লকারে দৌলতের অভাব নাই সব রেখে সেই কবর চলে যাচ্ছে, যেটা আমরা খেতে পারবো না ওই সম্পদ কেন জমা করি, যে ঘরে আমি থাকতে পারবো না ওই বিল্ডিং নির্মাণের জন্য কেন চুরি ডাকাতি করি? আপনি দেখবেন মানুষ অনেক বড় বড় বিল্ডিং নির্মাণ করতেছে, এমনও আছে বিল্ডিং নির্মাণের কাজ চলতেছে বিল্ডিং এসে ঢুকার আগে কবরে চলে গেছে, এমনও আছে থাকতে পারবো না ওইটার থাকার চিন্তায় সাজায়। কেন রে ভাই? তো একটু আখেরাতে চিন্তা করি, পরকালের চিন্তা করি, কারণ পরকালের চিন্তা মানুষকে বিশুদ্ধ করে দেয়। পরকালের চিন্তা যার যত বেশি হবে তার তত বেশি গুনাহ থেকে বাঁচা সহজ হবে। এমনি প্রশ্ন করি সবাইকে, যদি এখন বলা হয় আগামীকাল সকালে সকালে এখানে যে কেউ একজন মারা যাইবা, একে এই রাতটা কি মোবাইলে রাত জেগে দুই নম্বর দৃশ্য যেগুলা দেখার নয় এগুলার মধ্যে বিয়ে করবে, না আল্লাহর ঘর মসজিদে বা আল্লাহর পাক কালামে বা আল্লাহর জিকিরে বা সুযোগ থাকলে মদিনায় মনোয়ারায় কোথায় যাবে? কথা বলেন একটু ভাই, আমার একটা রাত বাকি, আমি যদি মরতে চাই রিয়াজুল জান্নাতে মরব, জান্নাতের টুকরায় মরব, আমার নবীর কদমে মরব, কারণ একটা চান্স, ঠিক না বেটি? যদি নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তালার খুফিয়া তদবির দেখেন নির্ধারণ নাই, হতে পারে এটা রাত দশটায় হতে পারে, হতে পারে এখনো বয়ান করতে করতে শেষ, আপনি শুনতে শুনতে শেষ, আছে কিনা? মানুষ চলতে চলতে মারা যাচ্ছে, মানুষ হাসতে হাসতেও মারা যাচ্ছে, মানুষ বলতে বলতেও মারা যাচ্ছে। তো ভাই আখেরাতের চিন্তা করি, কারণ আখেরাতের চিন্তা মানুষকে পবিত্র করে দেয়, আখেরাতের চিন্তা মানুষকে ন্যাক পথে চলতে সহজ করে দেয়, আখেরাতের চিন্তা মানুষকে হারাম আল্লাহ এবং তার রসুলের নাফরমানিওয়ালা কর্মকাণ্ড থেকে বাঁচাতে সহজ করে দেয়। তো দাওয়াত ইসলামী চাই আমরা আখেরাতের চিন্তা করি সকাল অবধি, সকাল থেকে সন্ধ্যা। আসে তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি, যাকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকতে জান্নাতের গ্যারান্টি দিয়েছে, উনি প্রতিদিন নিজের হিসাব নিজে নিত, আজকে কি করলি বল, আজকে কি কাজ করলি বল। আমরা কি করি? আমরা বলি না, শুধু মাল কামা। ও ভাই মাল কতক্ষণ, মাল কতক্ষণ, নিঃশ্বাস আছে যতক্ষণ, আর নিঃশ্বাস থাকবে কতক্ষণ, 60-80 বছর, এরপরে তো এই নিঃশ্বাস থাকবে না, 100 বছর বাঁচবে কিনা তার তো কোনো ইচ্ছা ফাত্তাও নাই। আর পরকাল 60 বছর, 60,000 বছর, 60,00,000 বছর আল্লাহ এবং তার রসুল ভালো জানে, অনন্তকাল যার শেষ নেই। তো আমরা সবাই বিবেকবান, সবাই বুদ্ধি রাখি, সবাই খুব ট্যালেন্ট, ওই ব্যক্তি বুদ্ধিমান যে মরার আগে আখেরাতের সামান তৈরি করে, কবরে যাবার আগে কবরের ঘরটাকে ফার্নিচার দিয়ে না, আমাদের মতো বেডরুম ড্রয়িং রুম অর্থাৎ অন্ধকার ঘরকে নেকির আমল দিয়ে আলোকিত করে, এই তো সাকসেস। আর যারা এখানে জমা করে রাখে তারা তো বরবাদ। যেমন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই, ওনার থেকে বর্ণিত হযরত সৈয়দনা শেখ আবু আলী দাক্কাক রহমাতুল্লাহ আলাই, উনি বলেন উনি একজন বুজুর্গ রুগী অর্থাৎ আল্লাহওয়ালা ব্যক্তি অসুস্থ রুগীকে দেখার জন্য গেলেন, দেখলেন উনার চতুর্পাশে উনার ভক্ত মুরিদ সবাই জমা হয়ে আছে, আর সেই বুজুর্গ রহমাতুল্লাহ আলাই নিজে নিজে কাঁদতেছে, চতুর্পাশে ভক্ত মুরিদরা বসে আছে, আর ওই রুগী আক্রান্ত অসুস্থ ব্যক্তি কান্না করতেছে। তখন এই আবু আলী দাক্কাক রহমাতুল্লাহ আলাই বলল, হুজুর ইয়া শেখ আপনি কেন কাঁদতেছেন, কান্নার কারণ কি? তখন এই বুজুর্গ রহমাতুল্লাহ আলাই বলল, আমি কাঁদতেছি এই জন্য নামাজ কজা হওয়ার কারণে আমি কাঁদতেছি, দুনিয়া ছেড়ে যাওয়ার জন্য কাঁদতেছি না। প্রশ্ন করা হচ্ছে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এই জন্য কাঁদতেছেন? উনি বলল, না আমি নামাজ কজা করেছি এই জন্য কাঁদতেছি। আবু আলী দাক্কাক রহমাতুল্লাহ বলল, হুজুর আপনি তো নামাজি ছিলেন, আপনি তো নামাজি, কিভাবে নামাজ কজা করলেন, আপনি তো ইবাদত গুজা, কিভাবে নামাজ তরক করলেন? তখন এই অসুস্থ বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বলল, আমি এই জন্য কাঁদতেছি, আমি প্রতিটি সিজদা যখন করেছি এটা অবহেলার মধ্যে করেছি, অলসতার মধ্যে করেছি, সিজদা থেকে যখন মাথা উঠিয়েছি তখন এই অবহেলা অলসতা, সিজদা থেকে মাথা উঠিয়েছি আর এই অবস্থায় মৃত্যুবরণ করতেছি। যারা নেককার বান্দা এরা নিজের ইবাদত বন্দেগি জিন্দেগি অর্থাৎ তাদের হায়াতটাকে পরিপূর্ণ ইবাদতে রাখার পরও বলতেছে আমার কি হবে, আমি তো অলসতার মধ্যে নামাজ পড়েছি। আজ আমরা সকাল থেকে সন্ধ্যা জন্ম থেকে পর্যন্ত দুনিয়া লুবে ডুবে আছি, আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো ফিকির নাই, আখেরাতের ফিকির চিন্তা আসুক আমরা চাই কিনা, কেমনে আসবে? আসার সহজ একটা পন্থা, সহজ একটা তরিকা, সর্বদা মদকে স্মরণ করি। কাকে স্মরণ করব? এখন তো আড্ডায় বসলে এমন ওই মতের কথা কইতাম, মরলে মারা যাবো, খালাস, কত ফাসান হৃদয়। মদকে বেশি বেশি স্মরণ করি, আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মধ্যে সর্বদা ব্যস্ত থাকি, এটা হচ্ছে সাকসেস, এটা হচ্ছে কামিয়াবি। অন্যতাই আমাদের আফসুস ছাড়া আর কিছু নাই। দেখেন আল্লাহ তাআলার দরবারে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই, অনেক বড় একজন ইমাম না, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ নাম শুনছেন? উনি একবার হজ করতে গেল সাধারণ পোশাক, তো একজন আল্লাহর ওলি বলল, হুজুর আপনার এই অবস্থা কেন, আপনাকে তো, আপনার তো হাজার হাজার ভক্ত মুরিদ, আপনি তো একজন বড় ইমাম। তখন উনি বলল, যে সর্বদা পরকালে চিন্তায় থাকে তার আবার কিসের এত কিছু, এত দাবদাবা, এত এটা কি? স্বাভাবিক মতের চিন্তা মানুষের বিলাসিতাকে খতম করে দেয়, মতের চিন্তা মানুষের এনজয়ওয়ালা জিন্দগিটাকে খতম করে দেয়, মতের চিন্তা আল্লাহ এবং তার রসুলের নাফরমানির কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে নেয়। এখন তো আমাদের চিন্তা নাই, আখেরাতের চিন্তাটাকে আমরা উজ্জীবিত করার জন্য দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় প্রতি মাসে তিন দিন সফর করি, ঘর থেকে বাইরে থাকার প্র্যাকটিস করি, ইলমে দিন শিখি, আল্লাহর ঘরের মুসাফির হই, বালুস অর্থাৎ এই একাকী জিন্দেগির প্র্যাকটিস কিভাবে হয়, কিভাবে হবে মাদানী কাফেলায় এগুলা শিখা যায়। মাদানী কাফেলায় যদি সফর করি, আখেরাতের চিন্তা, ফরকালে সিদ্ধা, ইবাদতের জজবা, জিকিরের জজবা, এগুলা এখানে প্র্যাকটিক্যালি দেওয়া হয়, তো আমি বলবো, সবাইকে বলবো, আমরা মাদানী কাফেলায় কি করি, সফর করি, নিজে সফর করি, নিজের সন্তানকেও সফর করায়। অনেকে তো আছে এমন বলে, আমার ছেলে আমার কথা মানে না। আরে ভাই, আমি নিজে মাওলার কথা মানি না, আমার ছেলে কি আমার কথা মানবে? আমি যদি আল্লাহ এবং তার রসুলের হক যথাযথ আদায় করতাম তাহলে আমার ছেলে আমাকে মেনে নিত। এখন আমি তো আমার ছেলেকে আল্লাহ এবং তার রসুলের পরিচয় করাই নাই, পরিচয় করাইছি, একটু বড় হলে মাল কিভাবে ইনকাম করবি, তোর ভবিষ্যৎ সুন্দর হবে, তুই মাল ইনকাম করে পয়সাওয়ালা হয়ে যা, তোর আগামী দিন সুন্দর হবে। কিন্তু কখনো কি বলেছি, বেটা নামাজ জমাতে পড়ো, যথাসময়ে পড়ো, এই নামাজ তোমার অন্ধকার ভবিষ্যৎ কবরে আলু হবে, কখনো বলি নাই। কখনো কি সন্তানকে বলেছি, চুরি করিস না, ডাকাতি করিস না? দুই নম্বরই যারা ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে, এই ধরনের অফিসার হইস না, হালাল পন্থায় ইনকাম করো, হালাল পন্থায় বিয়াই করো। করেছি, শুধু বলেছি বেটা আমার টাকা দরকার, এখন বেটা চুরি করে আনছে না, ডাকাতি করে আনছে, বেটাই জানে বাপ বলে আমার ছেলে অনেক টাকা কামায়, আমার খবর রাখে, চিন্তা নাই। একটু চিন্তা করি, বেটা তুই চাকরি তো 20,000 টাকার, তুই এ 1,00,000 টাকা কেমনে খরচ করো, বাকি 80,000 কোত্থেকে আসে? স্ত্রী কি কখনো স্বামীকে জিজ্ঞাসা করে, মা কি কখনো তার সন্তানকে জিজ্ঞাসা করে, বাপ কি কখনো তার ছেলেকে জিজ্ঞাসা করে? করে না। আমার আনন্দ ফুর্তি দরকার, আমার বিলাসিতা জিন্দেগি দরকার, আর বিলাসিতা জিন্দেগির মধ্যে যত ডুবে যাচ্ছি তত আখিরাতের মধ্যে আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। তো বিলাসিতা জিন্দেগি খতম করি, সাদা সাদেগি, সাদা সিদা জিন্দগি গ্রহণ করি। সাদা সিদা জিন্দগি আমার নবীর সুন্নতে মুবারকা, আল্লাহ রসুলের কি সুন্নতে মুবারকা সাদা সিদা জিন্দগি। আর বুদ্ধিমান সেই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা ফলো করে, নকল করে, অনুসরণ করে জীবন অতিবাহিত করেছে, তার আখিরাত সুন্দর হয়েছে। আর যে নমরুদ ফেরওয়ান দুনিয়ার মালদারদের তরিকা নকল করেছে, জুলুম বাটপারি করে, তার আখিরাত ধ্বংস হয়েছে। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি। হ্যাঁ মাদানি জেনের দর্শক বৃন্দ, আপনিও ক্ষমতা রাখেন, কোনটা নিবেন, অনন্তকালের সুখ না কণিকের সুখ, কোনটা নিবে বাবা? যদি অনন্তকালের সুখ নিতে চাই তাহলে এই মহলের সাথে ও অবস্থ হয়ে যায়। প্রতি বৃহস্পতিবার ইস্তেমায় আসি, মাসে তিন দিন মাদানি কাবালায় সফর করি, কারণ ভালোর সাথে বসলে তো ভালো কিছু শিখা যাবে, আর খারাপের সাথে বসলে হয়তো ইয়াবা খাইবা, হয়তো নাইলে দুই নম্বরই যাবে। খারাপ আড্ডাকে বয়কট করি, আল্লাহ এবং তার রসুলের মহাব্বত সৃষ্টি হয় অনুষ্ঠানকে আমরা গ্রহণ করি, তাহলে হতে পারে এই জিন্দেগি আমার আপনার জন্য পরকালে সুফল বই আনবে। আর যদি বলি না আমার তো টাকাই দরকার, আপনি দেখবেন হাজারো টাকার, কোটি কোটি টাকার মালিক আজিমপুর গুরুস্থানে আছে, এখন বুদ্ধিজীবী গুরুস্থানে আছে, কই তাদের দৌলত, কই সম্পদ, কই কিছুই নাই। যেটা কর্ম, ভালো কাজ খারাপ কাজ, ওই দুটা জিনিস সঙ্গী হয়েছে, বাকি সব এখানে রেখে গেছে। আমরা ওই পথের প্রতি, আমরা আজকে থেকে নিয়ত করি সদা সর্বদা ফিকরে আখেরাত এর চিন্তা ভাবনায় টাকার জন্য মাদানী ইনামাত রেসালা আমরা পূরণ করি। কারণ মাদানী ইনামাত রেসালা এটা সর্বদা আপনাকে আমাকে প্রশ্ন করতেছে, আপনি এই কাজটা করছেন কি, এই কাজ থেকে বিরত থেকেছেন কি। তাহলে এই মাদানী ইনামাত রেসালা আমাদেরকে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচতে সহজ হবে আমাদের, আর নেক কাজ, নেককার জীবন গড়তেও আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমরা এই সময়ে যত কিছু শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুন। উমর বিন আব্দুল আজিজের একটা ঘটনা আপনাকে আমি বলি, আল্লাহ আল্লাহ, উনি অনেক বড় বাদশা, মানে আমিরুল মুমিনিন, শুধু পরকালে চিন্তা করতে 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 উনি একদম দুর্বল হয়ে, কি স্বাভাবিক, যাকে মতের চিন্তা ধরে যায় সে কি ফ্যাট ভরে খাবার খেতে পারে, বলেন না? শুধু কবরের চিন্তা, আমার কি হবে, যাকে মনে করো পুলিশ যাকে তারা করতেছে সে কি চোখ বুঝে গুম যাইতে পারে, কইতেছে মনে হয়। তো যার আখরাতে চিন্তা, উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও এই আখরাতের চিন্তায় পরকালের চিন্তা একদম এরকম দুর্বল, আখের মৃত্যুবরণ করে আমরা। কারণ ফুল সিরাত ওইসব ব্যক্তি সহজে পার করবে, ইমানদার যারা হালকা পাতলা মুমিন এরা সহজে ফুলসিরাত অতিক্রম করে যাবে। এখন ফ্যাট এত বড় বড় করে শুধু খাবার চিন্তায় যেন না থাকি, হালাল হারাম পার্থক্য করি না, শুধু খাও, যা আছে ঢুকাই দ, জবাব কি দিবা, জবাব আছে কি, দাওয়াত চলে যাচ্ছি, এখন দাওয়াতকারী তার দাওয়াতের আইটেম ইনকাম কি চিন্তা নাই, সে কি গুস করে কাছে না লক ধরে করছে কোনো খবর নাই, শুধু খাওয়ার জন্য সবাই দৌড়তেছি। আল্লাহ হিফাজত করুক, আল্লাহ সবাইকে হিফাজত করুক, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে এই মাদানী মহলে মরার আগ পর্যন্ত এই মহলে ইমানের সাথে, কমারের সাথে, মাগফিরাতের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমিন বিজাই নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আজকে আমরা সুন্নতের আদব এর কয়েকটি কথা শুনে নিই। হাদিস শরীফের মধ্যে আছে এরকম, সন্তানের যেন কি করা হয়, আকিকা করা হয়, আর যে বাচ্চার আকিকা করা হয়, এ বাচ্চা যদি অর্থাৎ কি বলে নাবালিক অবস্থায় মারা যায়, তাহলে এই বাচ্চা মা বাপের জন্য কি করবে, সুপারিশ করবে। তো আকিকা করা সুন্নাত, আকিকা করা কি সুন্নাত। তো এই আকিকা আমরা সবাই যাদের কি আছে তৌফিক আছে সামর্থ্য আছে, ছেলের মেয়ের সকলের যদি করে না থাকি, এই সুন্নাতটা আদায় করি, আকিকার রসম সুন্নাতটাকে জিন্দা করি, আল্লাহ তাআলা আমাদের আগামী প্রজন্ম যারাই আসে এই আকিকা করার সবাইকে জজবা দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন আমরা সাপ্তাহিক দরুদ শরীফ পড়ে নিই। বুজুর্গরা বলে যে ব্যক্তি জুমার রাতে অর্থাৎ আজকে রাতে বৃহস্পতিবার রাতে নিয়মিত কমপক্ষে একবার এই দরুদ শরীফ পড়ে, দরুদ পাঠকারী মৃত্যুর সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে। আর এই দরুদ পাঠকারী মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, সেই দেখবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতে এই দরুদ পাঠকারীকে তার কবরে রাখা হচ্ছে। আমরাও পড়ে নি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবী আল উম্মি আল হাবিবি আল আলি আল কাদেরি আল আযীমি আল জাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এভাবে যে ব্যক্তি এই দরুদ শরীফ পড়বে, যদি সে দাঁড়ানো থাকে বসার আগে, বসা থাকে দাঁড়ানোর আগে, তাহলে আল্লাহ তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। এই যে ব্যক্তি এই দরুদ শরীফ পড়ে তার জন্য 70টি রহমতের দরজা খুলে দেওয়া হয়। আমরাও পড়ে নি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। বুজুর্গরা বলে এই দরুদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ দরুদ শরীফ পাঠ করা সওয়াব পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহ সলাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। আরেকটা দরুদ শরীফ আছে, এই দরুদ শরীফ যারা পড়ে সে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য নৈকট্য লাভ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে, যে ব্যক্তি এভাবে দরুদ পাঠ করবে তার জন্য আমার নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আমরা পড়ে নি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন নেকি লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যে ব্যক্তি ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি রাতে এই দোয়া তিনবার পড়ে নেবে সেই যেন সবে কদর পেয়ে গেল। আমরাও পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি।
ভাইরা আসুন আমরা জিকির করে নি।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি
la ইবাদতের মগজ দোয়ার সময় আমরা আমাদের গোনাবার হাত উত্তোলন করে এদিক সেই দেখা থেকে বিরত রাখি মাওলার দরবারে হইতে পারে এটা আমাদের জীবনের আখরি ফরিয়াদ, এই হিসাবে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ইয়া রব্বে মুস্তাফা বতুফাইলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রব্বানা, ইয়া মাওলানা, ইয়া রহমান রহিম, ইয়া মালিক ও মতিন, ইয়া আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, সিয়াখার, গুনাহগারদের বড় বড় সর্দার, দাওয়াত ইসলামের সাপ্তাহিক অনুষ্ঠানের বরকথে আরেকবার তোমার ঘরে আসার, ইলমে দ্বীনের আলোচনা শোনার, তোমার জিকির করার, সবশেষে তোমার সমস্ত ইবাদতের মগজের মধ্যে দোয়ার মধ্যে হাত তোলার সুযোগ পেয়েছি। আল্লাহ 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 তুমি দয়া করেছ বিদায়, হাজারো ব্যস্ততা থেকে তোমার ঘরে আসার, ইলমে দ্বীনে মাহফিলে বসার সুযোগ করে দিয়েছ। তুমি দয়া করেছ বিদায়, সমস্ত দুনিয়ার কাজ কারবার ছেড়ে তোমার ঘরের মেহমান বানিয়েছ। আল্লাহ তুমি দয়া করেছ বিদায়, আখেরাতের চিন্তা চিন্তিত হওয়ার জন্য কিছুক্ষণ হল তোমার দরবারে হাত তোলার সুযোগ করে দিয়েছ। আল্লাহ তুমি যখন এত দয়া করে মায়া করে তোমার দরবারে ডেকেছ, হাত তোলার তৌফিক দিয়েছ, আল্লাহ আর একটু দয়া করে আমাদের ফরিয়াদকে কবুল করে আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ কিতাবে পড়েছি, যার আখেরাতের চিন্তা নাই সেই মতের সময় বেমার হয়ে মরার সম্ভাবনা আছে। আল্লাহ আল্লাহ কিতাবে পড়েছি, যে নিজেকে গুনাহ থেকে বাঁচায় না সেই মতের সময় বেমার হয়ে মরার সম্ভাবনা আছে। আল্লাহ জানি না মত কখন এসে যায়, আল্লাহ জানি না মৃত্যু কখন এসে যায়। আল্লাহ আল্লাহ তোমার দরবারে আমরা এই ফরিয়াদ জানাই, আমাদের ইমানের সালামতি দিয়ে দাও আল্লাহ, আমাদের পরকালকে সুন্দর করে দাও আল্লাহ, পরকালের আজাব থেকে নাজাত দিয়ে দাও আল্লাহ। বাস্তবিক আত্মীয় স্বজন মারা গেলে আপনজন তো কান্না করে, কিন্তু যে কবরের বাসিন্দা হয়েছে তার কবরে কি হবে এই চিন্তায় কি আমরা কখনো কান্না করেছি? আল্লাহ আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও, আমাদেরকে তোমার এবং তোমার নবীর পছন্দিদা বান্দা বানিয়ে দাও। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের সবাইকে বেহিসাব মাফ করে দাও। ও মালিক মতিন, তুমি ছাড়া তো আর কোনো রব নাই যার কাছে চাইবো আল্লাহ। আল্লাহ গুনাহগার সহি বৎকার সহি আখের তো তোমার নবীর উম্মত রয়েছে আল্লাহ, আল্লাহ তোমার নবীর উসিলায় আল্লাহ আমাদের সবার জিন্দগির গুনাকে মাফ করে দাও। মাওলা মাওলা যেখানে তাকি যেভাবে তাকি সর্বদা তোমাকে রাজি করতে পারি সেই জজবা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ রোগ থেকে শিফা দিয়ে দাও, গুনাহ রোগ থেকে আরোগ্য দিয়ে দাও আল্লাহ। দুনিয়ার মহাব্বত দিল থেকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ দুনিয়ার মহাব্বত সমস্ত ইবাদতের বাঁধা আল্লাহ, আল্লাহ আমাদের দিল থেকে দুনিয়ার মহাব্বত দূর করে দাও। আল্লাহ আমাদের সকলের সিনাকে মদিনা বানিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে তোমার এবং তোমার নবীর পছন্দিদা বান্দা হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে, আমাদের মা বাপকে, সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের অনেকের মা বাপ আছে কবরে আল্লাহ, আল্লাহ জানি না ওই মা বাপ কবরে কি অবস্থায় আছে আল্লাহ। আল্লাহ মা বাপ তো দয়া করে আমাদেরকে লালন পালন করেছে, কুলে তুলে মানুষ করেছে আল্লাহ, বড় করেছে আল্লাহ। কবরের কুলে আজকে ওই মা বাপ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মা বাপকে দয়া করো আল্লাহ, আমাদের মা বাপকে কবরকে আলোকিত করে দাও আল্লাহ, তাদেরকে বেহিসাব মাফ করে দাও আল্লাহ, বেহিসাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমাদের মা বাপকে, সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফা দিয়ে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা বিভিন্ন মামলা মোকদ্দমায় গ্রেফতার তাদেরকে নাজাত দিয়ে দাও, যাদের ঘরে উপযুক্ত কন্যা সন্তান রয়েছে যৌতুক মুক্ত অলিমা যুক্ত সাদির ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে তাদের হালাল ব্যবসায় অপুরন্ত বরকত দাও, যারা চাকরি করে তাদের হালাল ইনকামের মধ্যে অপুরন্ত বরকত দাও আল্লাহ, যারা বেকার তাদেরকে হালাল ইনকামের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের সবাইকে হালাল আসান রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। যতদিন বেঁচে থাকি আল্লাহ তোমার নবীর তরিকার মধ্যে এই দাওয়াত ইসলামের মহলের মধ্যে আমাদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ। এই মহলে আমাদেরকে ইস্তেকামত দিয়ে দাও আল্লাহ। আমার আমির আলে সুন্নতের হায়াতে তৈবা দান করো আল্লাহ। সমস্ত সুন্নি পীর আলিম ওলামাকে আল্লাহ তুমি হায়াতে তৈবা দান করো আল্লাহ। দুনিয়ার প্রতিটি জায়গায় আল্লাহ, বাংলার প্রতিটি এলাকায় জামিয়াতুল মদিনা, ফাইজানে মদিনা, মাকতাবাতুল মদিনা, দারুল মদিনা, মাদ্রাসুল মদিনা দান করো আল্লাহ। আল্লাহ মাদানী চ্যানেলকে সাদ আবাদ রাখো আল্লাহ। আল্লাহ দাওয়াত ইসলামের মাদানী কাজে যত অর্থের প্রয়োজন তোমার গায়েবী খাজানা থেকে দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের আগামী তিন দিনের সুন্নত ভরা ইস্তেমাকে আজিমুস শান কামিয়াবি করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সবাইকে প্রতি মাসে তিন দিনের মাদানী কাফেলার মুসাফির বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ প্রতিদিন ফাইজানে সুন্নতের দরস দেওয়ার বা শোনার, সদাই মদিনা দেওয়ার, মাদানী ইনামতের উপর আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করো আল্লাহ। অনেকে নাম ধরে দোয়ার জন্য বলেছে আল্লাহ, আপনি তো সকলের দিলের খবর রাখো আল্লাহ, যে যে আশা নিয়ে তোমার দরবারে ইয়া রব বলেছে, তুমি সকলের জায়েজ ফরিয়াদকে কবুল করে নাও। কেহতে রেহতে হে দুআকে ওয়াস্তে বন্দে তেরে কর দে পুরি আর জোহর বেকসো মজবুর কি। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاه وسلاما عليك يا رسول الله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
ya nabi salam alayka ya rasul salam alayka ya habib salam alayka salawat alayka apni je noore ranabi likhi সালা মালাইকা ইয়া রাসূল
আমরা মসজিদ শেষে দোয়া পড়ে নিয়ে সালাত ওয়া সালাম আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا نور الله آمين برحمتك يا أرحم الراحمين
جنكير دعوات ترجاگا إشارات ہم